ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা, আজ শনিবার 3রা ডিসেম্বর 2016। বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সেলিম হোসেন বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে জহুরুল আলমের রিপোর্ট ঢাকা থেকে।
আসন্ন ভারত সফরে গোলামন নিয়ে কোনো শর্ত ছাড়াই তিনি যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মতিউর রহমান চৌধুরী লন্ডন থেকে।
মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের মংডু শহর পরিদর্শনে গেছেন প্রায় 10 জন বিদেশি কূটনীতিক।
পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট কলকাতা থেকে।
মৃত্যুর আগের দিন লস্কর প্রধান হাফিজ সঈদের সঙ্গে ফোনে কথা বলেছিল হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি।
বিশ্ব সংবাদ শুনুন সবার আগে।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। চীন আজ বলেছে যে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে কথোপকথন সম্পর্কে তারা আপত্তি জানিয়েছে। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রক বলে যে এ ব্যাপারে আমরা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পক্ষকে গুরুত্বের সঙ্গে অবহিত করেছি, তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ। ট্রাম্প প্রায় 4 দশকের কূটনৈতিক প্রোটোকলকে অগ্রাহ্য করে গতকাল তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ই ওয়েনের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র 1979 সালে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ বলেছেন তিনি আশা করেন এই ফোনালাপের কারণে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্কে কোনো রকম বাধা সৃষ্টি হবে না এবং তা ক্ষতিগ্রস্ত হবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী এই আলাপচারিতাকে তাইওয়ানের ছোট্ট একটা কূটচাল বলে অভিহিত করেন। চীন দাবি করে গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান তার অংশ এবং নিজেদের নিয়ন্ত্রণে আনতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টিও চীন নাকচ করে দেয়নি। তাইওয়ানি নেতাকে ফোন করার জন্য ট্রাম্প ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন, তবে টুইটারে এর জবাবে তিনি বলেন তাইওয়ানের প্রেসিডেন্টই তাকে ফোন করেছিলেন। পরে আরেকটি টুইটার বার্তায় তিনি বলেন এটা মজার ব্যাপার যে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে $40 কোটি সামরিক সাজ সরঞ্জাম বিক্রি করবে, অথচ আমি ফোনে তাদের অভিনন্দন গ্রহণ করতে পারবো না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেন সিরিয়ার অবরুদ্ধ শহর আলেপ্পোতে কীভাবে লড়াই বন্ধ করা যেতে পারে সে নিয়ে মাসখানেকের কূটনৈতিক অচলাবস্থার অবসানের জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়া নতুন উপায় সন্ধান করছে। তিনি বলেন আগামী সপ্তাহে জেনিভায় আমেরিকান এবং রুশ কূটনীতিকদের মধ্যে পরবর্তী আলোচনায় বিষয়টি পরীক্ষা করে দেখা হবে। রোমে ইটালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কেরি আলেপ্পোর মানবিক পরিস্থিতি নিয়ে কাজ করার অব্যাহত প্রচেষ্টার উপর জোর দেন এবং বলেন যে সকল পক্ষেই এমন একটা রূপরেখা নিয়ে কাজ করুক যাতে লোকজন ওই অবরুদ্ধ শহর থেকে বেরিয়ে আসতে পারে। রোমে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরফের সঙ্গে বৈঠকের পর কেরি এই নতুন উদ্যোগ সম্পর্কে বলেন যে এর লক্ষ্য হচ্ছে সিরীয় সরকার এবং বিদ্রোহীদের মধ্যে আলোচনায় পৌঁছানো, যে লক্ষ্যটি 2014 সাল থেকেই উজ্জ্ব থেকে গেছে। তিনি বলেন এজন্যে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদ শুরু হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং রাশিয়া অপেক্ষা করবে না। লাভরভ বলেন যে সিরিয়ার গৃহযুদ্ধের ব্যাপারে এক ধরনের সমঝোতা দীর্ঘদিন ধরেই ঝুলে আছে এবং সিরিয়া সরকার আপোষ আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। শুক্রবারের এই কূটনৈতিক আলোচনাটি হয় ইটালিতে অনুষ্ঠিত ভূমধ্য সাগরীয় অঞ্চলের উপর সম্মেলনের এক পার্শ্ব বৈঠকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আসন্ন ভারত সফরে খোলা মন নিয়ে কোনো শর্ত ছাড়াই যাচ্ছেন। ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা জানান। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন দুদেশের যে 54টি অভিন্ন নদ নদী রয়েছে তার পানি ন্যায্য হিস্সা যাতে বাংলাদেশ পায় তা নিয়ে আলোচনা চলছে। তিস্তা চুক্তির বিষয়ে বাংলাদেশ আশাবাদী বলে উল্লেখ করে তিনি বলেন প্রশ্নের জবাবে তিনি বলেন মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অবস্থান তুলে ধরেছে। তবে তিনি মনে করেন এই ইস্যুতে বিশ্ব নেতৃবৃন্দের আরো সোচ্চার হওয়া উচিত ছিল। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি প্রধান খালেদা জিয়ার প্রস্তাব সহ দেশের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া ছাড়াও তিনি মরক্কোতে জলবায়ু সম্মেলন এবং হাঙ্গেরিতে ওয়াটার সামিটে তার অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন।
এবং ঢাকা থেকে আরেকটি প্রতিবেদনে জহুরুল আলম জানাচ্ছেন যে বাংলাদেশের পুলিশ জানিয়েছে দিনাজপুর জেলায় দুর্বৃত্তরা নিম্নবর্ণের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অন্তত 10টি ঘর পুড়িয়ে দিয়েছে।
শনিবার ভোরে জেলার বোচাগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়ে বলেছে। তারা এই অগ্নিসংযোগের সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে। ক্ষতিগ্রস্ত মায়া রানী এই ঘটনার বিচার চেয়ে বলেন,
আমাদের কাছে কিছু নাই, আমরা কি নিয়ে চলবো, যদি আমার নিয়ে করা যায় আমরা যদি কেন করলো।
সম্প্রতি এক হিন্দু যুবক ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননা করে পোস্ট দেওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে দুর্বৃত্তরা বেশ কয়েকটি মন্দির এবং হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। ফেসবুকে ইসলাম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগর ছাড়াও দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর পরিদর্শনে গেছেন 10 জন বিদেশি কূটনীতিক। ওই এলাকায় এক সামরিক অভিযানে অন্তত 86 জন নিহত হয়েছেন। লন্ডন থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
এর মধ্যে রয়েছেন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত ও চীনের রাষ্ট্রদূত। ওই এলাকায় এক সামরিক অভিযানে অন্তত 86 জন নিহত এবং 10,000 রোহিঙ্গা শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকার বিশ্বব্যাপী কঠোর সমালোচনা, বিক্ষোভ ও প্রতিবাদের মুখোমুখি হয়েছে। তবে মিয়ানমারের এই নোবেলজয়ী নেত্রী সু চির সিঙ্গাপুরের রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির মুসলিম অধ্যুষিত রাজ্য মুসলিম ও বৌদ্ধদের মধ্যে তার ভাষায় অসন্তোষ প্রজ্বলনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিযুক্ত করেছেন। তিনি আরো উল্লেখ করেন যে এটা কারো উপকারে আসবে না, প্রত্যেকেই যদি শুধু পরিস্থিতির নেতিবাচক দিক থেকেই বড় করে দেখেন। আর যেখানে এটা সত্য যে ওই এলাকায় পুলিশ ফাঁড়িগুলোর উপর আক্রমণ চালানো হয়েছিল, উল্লেখ্য যে ওই হামলার ঘটনায় 10 জন পুলিশ নিহত হয়েছিল বলে মিয়ানমার কর্তৃপক্ষ দাবি করেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
মৃত্যুর আগের দিন হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি লস্কর প্রধান হাফিজ সঈদের সঙ্গে ফোনে কথা বলেছিল। আর ওই ফোন আলাপে বুরহান ওয়ানি লস্কর প্রধানের কাছে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণার জন্য প্রয়োজনীয় অর্থ এবং অস্ত্র সাহায্য চেয়েছিল। সম্প্রতি ভারতের একটি বেসরকারি সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।
ওই সংবাদ সংস্থার দাবি, চলতি বছরের জুলাই মাসের 7 তারিখ বুরহানের সঙ্গে হাফিজ সঈদের শেষবার কথা হয়। কথোপকথনে বুরহান লস্করের সঙ্গে এক জোটে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণার কথা বলেছিল। এই কথোপকথনের পরদিনই ভারতীয় সেনাবাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয় বুরহান ওয়ানির। যদিও সংবাদ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ওই ভয়েস ক্লিপটি কতটা সত্যি তা যাচাই করে দেখা হয়নি, কিন্তু তাদের প্রাথমিক অনুমান এই ক্লিপিং কোনোভাবেই মিথ্যা নয়। প্রসঙ্গত বলা যেতে পারে, বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মীরে এখনো পর্যন্ত অশান্তি রয়েই গেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সেনা কমান্ডার বলেছেন, তালিবান নেতৃত্বাধীন বিদ্রোহীদের সঙ্গে পাকিস্তান, রাশিয়া এবং ইরানের ক্ষতিকর প্রভাবে এবং আফগান সরকারের রাজনৈতিক স্থিতিশীলতা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণে ওই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আন্তর্জাতিক প্রয়াস হুমকির সম্মুখীন। নেটোর রেজুলিউট সাপোর্ট আফগান মিশনের প্রধান জেনারেল জন নিকলসন বলেন, আমরা আফগানিস্তানের অভ্যন্তরে বাইরে থেকে বিদ্রোহী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সক্রিয় রাখার ব্যাপারে উদ্বিগ্ন, বিশেষত যখন তারা বাইরের সরকারের কাছ থেকে সমর্থন ও আশ্রয় পায়। তিনি গতকাল পেন্টাগনে সংবাদদাতাদের বলেন, তালিবানের পাশাপাশি লড়াই করে যাচ্ছে সন্ত্রাসীদের জাহাক্কানি নেটওয়ার্ক, প্রতিবেশী পাকিস্তানের তাদের অভয় আশ্রয় থেকে আমেরিকান জোটবাহিনী এবং আফগান শরিকদের জন্য হুমকি হয়ে রয়েছে। নিকলসন স্মরণ করিয়ে দেন যে হাক্কানি গোষ্ঠী এই মুহূর্তে 5 জন আমেরিকানকে পণবন্দী করে রেখেছে এবং পাকিস্তানের ভেতরে তারা দিব্যি বহাল মেজাজে আছে। পাকিস্তানের কর্মকর্তারা অবশ্য এ দাবি করছেন যে তাদের নিরাপত্তা বাহিনী তালিবান বিদ্রোহী ও তাদের দোসরদের সবকটি পরিকাঠামো উচ্ছেদ করেছে এবং প্রায় উন্মুক্ত আফগান সীমান্তকে নিরাপদ রাখার জন্য ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অনুমোদিত একটি প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন। ওই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়েছে। মিস্টার জারিফ ইরানের রাষ্ট্রীয় বেতার ইরিবকে বলেন যে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোতে বাদবাকি বিশ্বের কাছে আমেরিকান সরকারের নির্ভরযোগ্যতার অভাবই প্রমাণিত হয়। তিনি বলেন, আমেরিকা তার নিজের প্রতিশ্রুতির বিরুদ্ধেই কাজ করেছে। যুক্তরাষ্ট্রের সেনেট গত বৃহস্পতিবার ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও 10 বছর বৃদ্ধি করে, যার ফলে ইরানের অনেক শীর্ষ কর্মকর্তাই যুক্তরাষ্ট্রকে এই বলে অভিযুক্ত করছেন যে দেশটি গত বছর স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির ব্যাপারে কথা রাখছে না। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও নিষেধাজ্ঞার এই সম্প্রসারণের নিন্দে করেছেন। তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা বলছেন যে যেসব ব্যাপারে এখন নিষেধাজ্ঞা রয়েছে তার মেয়াদ বৃদ্ধির সঙ্গে এই চুক্তি লঙ্ঘনের কোনো সম্পর্ক নেই। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তরের অন্তর্বর্তীকালীন সময়ে নানা বিষয়ের মধ্যে আলোচনার শীর্ষে এখন নতুন প্রশাসনের মন্ত্রিসভা। প্রতিরক্ষামন্ত্রী সহ বেশ কয়েকজনকে ইতিমধ্যেই নিয়োগ দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে 4 জনের নাম আলোচনায় এসেছে। এর মধ্যে যিনি নিয়োগ পান, বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক প্রেক্ষাপটে তাঁকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। অপরদিকে আগামী মাসে দায়িত্ব গ্রহণের সময় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি অর্থনৈতিক অবস্থায় থাকা যুক্তরাষ্ট্রের দায়িত্ব পাবেন যেখানে 3% প্রবৃদ্ধি রয়েছে এবং 4.6% বেকারত্ব। এই অবস্থায় কেমন হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং অর্থনীতির পরিকল্পনা, সেসব নিয়ে ভয়েস অব আমেরিকার পররাষ্ট্র বিষয়ক সংবাদদাতা নাইক চিং এবং অর্থনীতি বিষয়ক সংবাদদাতা মিল আর্সেগার প্রতিবেদন থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মানবিক সংকট আরও দীর্ঘ এবং খারাপ হচ্ছে। এ অবস্থায় রাশিয়া এবং চীনের নানা কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রকে কিছুটা হলেও উদ্বিগ্ন করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এ অবস্থায় যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীকে নানা বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, যেমনটি বলছিলেন সেনেটর বেন কার্ডিন।
I think the Secretary of State needs to be global, needs to be concerned about all parts of the world. There are different challenges. Committed to America.
বলছিলেন আমি মনে করি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বৈশ্বিক অবস্থা নিয়ে ভাবতে হবে, বিশ্বের বিভিন্ন স্থানের অবস্থা নিয়ে চিন্তা করতে হবে, একই সঙ্গে আমেরিকার মূল্যবোধ সমুন্নত রাখাটাও তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। আর এগুলো আমি মনে করি বৈশ্বিক মূল্যবোধ, যার অন্তর্ভুক্ত সুশাসন, দুর্নীতি বিরোধী মনোভাব, মানবাধিকারের পক্ষে কাজ করা ইত্যাদি। এসব ছাড়াও যুক্তরাষ্ট্রের যিনি শীর্ষ কূটনীতিক হবেন তাঁকে অভ্যন্তরীণ কিছু চাহিদাও মাথায় রাখতে হবে, যেমনটি মনে করেন জনস হপকিন্স ইউনিভার্সিটির অধ্যাপক চার্লস স্টিভেনসন।
The Secretary of State is always doing something at the direction of the President. So even by law and tradition, the Secretary is an agent of the President.
পররাষ্ট্রমন্ত্রী সবসময়ই সবকিছুই করেন প্রেসিডেন্টের পরামর্শে। ফলে আইন অনুসারে এবং ঐতিহ্য অনুসারে পররাষ্ট্রমন্ত্রী যতটা না স্বাধীন মানুষ তার চেয়ে বেশি তিনি প্রেসিডেন্টেরই প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। উত্তর কোরিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে কি করা দরকার সে বিষয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। দি ন্যাশনাল ইন্টারেস্টের কর্মকর্তা হ্যারি ক্যাজিয়ানিস যেমনটি বললেন,
It might be worth exploring some back channel communications with the DPRK to see sort of where they are, where the temperature is.
DPRK এর কিছু অতীত নিয়ে কাজ করতে হবে, দেখতে হবে আগের অবস্থা কি ছিল আর এখন তাদের কি অবস্থা, তাদের সঙ্গে আলোচনা শুরু কিভাবে করা যায় তাও ভাবতে হবে, কারণ যাদের সঙ্গে খারাপ সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাতে হবে। ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই বলে আসছেন তাঁর আমেরিকা ফার্স্ট নীতির কথা। বিশ্লেষকরা বলছেন পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিত্রদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে তা আরও বিস্তৃত করা। অনেকে বলছেন শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এবং তাইওয়ানের প্রেসিডেন্টের মধ্যেকার টেলিফোন আলাপ তারই অংশ। 1979 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এক চীন নীতি গ্রহণ করবার পর থেকে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো নবনির্বাচিত প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট টেলিফোনে সরাসরি তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন। নতুন ট্রাম্প প্রশাসনের সময় আর যুক্তরাষ্ট্রের অর্থনীতি কেমন হতে পারে বিশেষজ্ঞরা বলছেন সেটি সময়ের ব্যাপার মাত্র। এখনকার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, কিন্তু তারপরে রয়েছে বড় বড় অনেক চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট ওবামার সময় 2008 সালে হাজার হাজার বাড়ি ফরক্লোজ হয়েছিল, মন্দা হয়েছিল অর্থনীতিতে, প্রতি মাসে হাজার হাজার মানুষ বেকার হয়েছিলেন। আর এখন 9 বছরের মধ্যে সর্বনিম্ন বেকারত্বের হার। মানুষের আয় বেড়েছে, নির্মাণ খাতে গতি বেড়েছে, অবস্থা অনেক ভালো বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েটেড জেনারেল কন্ট্রাক্টরস অব আমেরিকার প্রধান অর্থনীতিবিদ কেন সাইমন্স।
Construction employment went up by 19,000 in November alone and by 155,000.
বলছিলেন শুধুমাত্র এই নভেম্বর মাসেই নির্মাণ খাতে নতুন কর্মসংস্থান হয়েছে 19,000, গত 12 মাসে এই খাতে চাকরিতে যুক্ত হয়েছে 1,55,000 মানুষ। চাকরির বাজার বেশ ভালো এখন, তবে প্রতিযোগিতা বেড়েছে নিঃসন্দেহে, বললেন PNC ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের অর্থনীতিবিদ গুস ফাউচার।
With greater competition for workers, businesses are being forced to raise wages and that means more money in consumers' pockets.
তিনি বলেন চাকরি প্রার্থীদের প্রতিযোগিতার কারণে প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়ে বেশি বেতনে দক্ষ লোক নিয়োগ দিচ্ছে, আর এর মানে হচ্ছে মানুষের পকেটে বেশি করে অর্থ যাচ্ছে। আসন্ন ট্রাম্প প্রশাসনের এক মুখপাত্র বললেন, 2008 সাল থেকে পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে 3 লক্ষ লোক চাকরি হারিয়েছে। কিছু অর্থনীতিবিদ মনে করছেন অটোমেশনের দিকে আরও মনোযোগ দেওয়ার বিষয়ে। ম্যানুফ্যাকচারিং খাতে ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে অভিবাসীদের প্রয়োজনীয়তার কথাও বলেছেন অনেকে।
If we want to see sustained economic growth, we need to get more workers and they're not
বলছিলেন, আমরা যদি এই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধরে রাখতে চাই তবে আমাদের আরো কর্মী নিয়োগ দিতে হবে, আর তা স্থানীয় মানুষ দিয়ে হবে না, তার জন্য আরো অভিবাসী আমাদের প্রয়োজন। ফাউচার মনে করেন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইন্টারেস্ট রেট বাড়াতেই হবে।
We're seeing inflation pick up a little bit, the job market continues to improve.
বলছিলেন, আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন বেড়েছে, চাকরির বাজার ভালো, মানুষের বেতন বাড়ছে, ফলে এখনই সুদের হার বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে ভালো সময়। বেশিরভাগ অর্থনীতিবিদ বিশ্বাস করেন অর্থনীতির গতির চাকা সচল রেখে ডিসেম্বর মাসের শেষের দিকে ফেডারেল রিজার্ভ কর্তৃপক্ষ সুদের হার বাড়ানোর কথা ভাবতে পারেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন বিজ্ঞান জগতের খবর। আজকাল প্রায় সব কিছুরই অ্যাপ রয়েছে। অতি সম্প্রতি গাড়ি ধোয়ার কাজে সেলফোন অ্যাপ ব্যবহার করা হচ্ছে। ভয়েস অফ আমেরিকার ফিলিপ অ্যালেক্সিও রিপোর্ট শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
গ্যাস স্টেশনের সামনে তেল ভরার জন্য প্রায় দেখা যায় লম্বা লাইন। তাছাড়াও মানুষজন সেই গ্যাস স্টেশনে পৌঁছতে পারে তখনই যখন রাস্তা ট্রাফিক জ্যাম পেরিয়ে সেখানে যেতে পারে। এতে করে সময় এবং শক্তি দুটোই ব্যয় করতে হয় প্রচুর। লেবাননের একটি পেট্রোল পাম্পের স্টেশনে রামি হালাল এবং রাল্ফ চাওরি একদিন অপেক্ষা করছিলেন এবং সিদ্ধান্ত নিলেন গাড়ি ধোয়ার একটি অ্যাপ তারা তৈরি করবেন। তারা প্রতিষ্ঠা করলেন ব্লিঙ্ক মাই কার নামে একটি গাড়ি ধোয়ার প্রতিষ্ঠান। রামি হালাল বললেন, তিনি বললেন, আমরা খুবই বিস্মিত এই ভেবে যে গ্যাস স্টেশনে যে গাড়ি ধোয়ার ব্যাপারটা খুবই সেকেলে, ট্রাফিক জ্যাম পেরিয়ে লম্বা লাইনে অপেক্ষা করা। তাই আমরা ভাবছি গাড়ি ধুতে আমরা গ্যাস স্টেশনে যাব না, গ্যাস স্টেশনই চলে আসবে আমার কাছে। এক্ষেত্রে তিনি বললেন, তার প্রতিষ্ঠান থেকে মানুষের বাড়ি গিয়ে গাড়ি ধুয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে শুধু বাড়ি গিয়েই নয়, আপনি গাড়ি নিয়ে যেখানেই অপেক্ষা করুন না কেন, আপনি আপনার মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে আপনার অবস্থান জানালে এই প্রতিষ্ঠানের একজন কর্মী 15 মিনিটের মধ্যে সেখানে যেয়ে উপস্থিত হবে এবং গাড়িকে ঝকঝকে তকতকে করে তুলবে। সাধারণত গ্যাস স্টেশনে গাড়ি ধুতে 300 লিটারের মতো পানি খরচ হয়। সেক্ষেত্রে ব্লিঙ্ক মাই কারের কর্মীরা গাড়িটি পরিষ্কার করে তোলে খুবই কম পরিমাণ পানি দিয়ে। হতে পারে 1 কি 2 বোতল পানি দিয়ে হয়ে যায় গাড়ি ধোয়ার কাজ। তারা স্প্রে বোতলের সাহায্যে নিজ হাতে পরম যত্নে গাড়িটিকে করে তোলে ঝকঝকে তকতকে। রামি হালাল বললেন, তিনি বললেন, আমাদের প্রতিষ্ঠান ব্লিঙ্ক মাই কারের দর্শন হচ্ছে যাদের খাবার পানির প্রয়োজন, গোসল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে পানি প্রয়োজন, আমরা তাদের বঞ্চিত করতে পারি না গাড়ি ধোয়ার জন্য শত শত লিটারের পানি খরচ করে। ব্লিঙ্ক মাই কারের গাড়ি ধোয়ার খরচ $10 এবং তাদের ব্যবসা বেশ দ্রুত বেড়ে চলেছে।
সম্পাদকীয় শুনবেন এখন, এতে যুক্তরাষ্ট্রের সরকারের মতামত প্রতিফলিত হতে পারে।
সংঘাতময় বিশ্বের প্রায় প্রতিটি জায়গায় মনুষ্য পাচার দেখতে পাওয়া যায়। মনুষ্য পাচার দূর করার দুর্বার প্রয়াস সত্ত্বেও এই অপরাধ এখনও সংঘটিত হয়ে চলেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর হিসেব অনুযায়ী বিশ্বময় 2 কোটি জনগণ আজ জোরপূর্বক শ্রমের শিকার। এর মধ্যে আনুমানিক 50 লক্ষেরও অধিক শিশু। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, আইজেল ও বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠী অত্যন্ত সক্রিয় এবং ইচ্ছাকৃতভাবে শ্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে ব্যাপকভাবে মনুষ্য পাচারে তারা নিয়োজিত আছে। আইজেল গোষ্ঠী দাসী হিসেবে আটককৃত মহিলা ও মেয়েদের ভোগের জন্য যোদ্ধাদের কাছে বিতরণ করে থাকে, যাদের পরিকল্পনা মাফিক ধর্ষণ করা হয় এবং গবাদি পশুর মতো বাজারে বিক্রি করা হয়। আইজেল গোষ্ঠী এতটাই নিম্নস্তরে পৌঁছেছে যে তারা তাদের অনুগামীদের দাসীদের প্রতি কী ধরনের আচরণ করা হবে তার নমুনাও বিলি করেছে। অনুগামীদের প্রতি নির্দেশ এমন, যেসব মহিলা দাসী এখনও প্রজননের ক্ষমতা অর্জন করেনি তাদের সঙ্গে দৈহিক মিলন করা যাবে। অন্যভাবে বলা যায়, মহিলা দাসীদের উপর ধর্ষণে অনুমতি বা তা উৎসাহিত করা হয়েছে। বোকো হারাম গোষ্ঠীর বিকৃত রুচি আরও মর্মান্তিক। 2 অক্টোবর তারিখে এই গোষ্ঠীটি 4টি মেয়ে ও 1টি ছেলেকে নাইজেরিয়ার মাইদুগুড়িতে হামলায় নিজেদের উড়িয়ে দিতে বাধ্য করে। এদের 3 জন সন্ধ্যাকালীন নামাজের সময় 1টি মসজিদে হামলা চালায়। সে হামলায় এসব হামলাকারী শিশুসহ 15 জন নিহত হন এবং 35 জনের বেশি লোক আহত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী বোমা হামলাকারী শিশুদের বয়স আনুমানিক 9 বছর। আইজেল ও বোকো হারামের মতো সন্ত্রাসী গোষ্ঠীর জন্য দাসত্ব এখন অন্যতম বহুমুখী যুদ্ধাস্ত্রে পরিণত হয়েছে। এই অস্ত্র ব্যবহার করা হচ্ছে ভীতি ও যন্ত্রণা বৃদ্ধিতে, অনুগামীদের প্রশিক্ষণ দিতে, যোদ্ধাদের পুরস্কৃত করতে, ভিন্ন ধর্ম অনুসারীদের ধর্মান্তরিত করতে এবং আয় বাড়াতে। সদস্যভুক্ত দেশগুলিকে এসব সংঘাত বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, যাতে করে মনুষ্য পাচার অবসানের উপযুক্ত পরিবেশ গড়ে ওঠে। যুক্তরাষ্ট্র সেই লক্ষ্য সাধনে আইজেলদের ধ্বংস করতে 65টি দেশের 1টি কোয়ালিশন গঠন করেছে এবং বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের আগমন প্রশমিত করতে এবং অবৈধ অর্থ সন্ত্রাসী গ্রুপগুলি যেন তৎপরতায় ব্যবহার করতে না পারে সেজন্য নিরাপত্তা পরিষদে তৎপরতা বৃদ্ধি করেছে। যুক্তরাষ্ট্র শ্যাড, নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন এবং বেনিন সরকারের প্রতি বোকো হারামের বিরুদ্ধে তাদের লড়াইয়ে নিরাপত্তা এবং সন্ত্রাস বিরোধী সহায়তা প্রদান অব্যাহত রাখবে। সংঘাতপূর্ণ এলাকায় মনুষ্য পাচার অভিশাপের সমতুল্য, যা কোনো সীমান্ত মানে না। তাই জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলিকে এখনই এই মানবিক বিয়োগাত্মক ঘটনা বন্ধের প্রয়াসে একত্রিত হতে হবে।
মিতালির আসর। এবার শ্রোতা বন্ধুরা আপনাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন তাহিরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল, লিখেছেন আশিক ইকবাল তোকন, লক্ষ্মীপুর গ্রেটার রোড, রাজশাহী থেকে। লিখেছেন, ভয়েস অফ আমেরিকার একজন নিয়মিত ও পুরনো শ্রোতা হিসেবে একটি ছোট্ট অনুরোধ জানাতে আজকের ই পত্র। নতুন বছর 2017 আমাদের দরজায় প্রায় উপস্থিত। নতুন বছরের ক্যালেন্ডার প্রেরণের বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্ভব হলে নতুন প্রেসিডেন্ট সহ আমেরিকার সব প্রেসিডেন্টের ছবি সম্বলিত বিশেষ স্কেল বা রুলার প্রেরণ করলে কৃতজ্ঞ থাকব। হ্যাঁ আশিক ইকবাল তখন, আমাদের হাতে এখনও ক্যালেন্ডার এসে পৌঁছায়নি। পৌঁছলে নিশ্চয়ই আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানো হবে। আপাতত স্কেল পাঠাতে পারছি না, তবে ভবিষ্যতে কোনো এক সময় নিশ্চয়ই পাঠাবো। মেলের জন্য অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা তো জানেন আমরা মাঝে মধ্যে আমাদের নিয়মিত শ্রোতাদের সঙ্গে টেলিফোনে কথা বলে থাকি। আজকে আমরা টেলিফোনে কথা বলছি অনন্ত কুমার নাথের সঙ্গে। অনন্ত কুমার নাথ, আপনি কতদিন থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনার?
আমি 2007 সাল থেকে আপনাদের অনুষ্ঠান শুনে আসছি। 2007 সালে নতুন একটি রেডিও যখন কিনলাম, তখন ওই একদিন 10টায় থেকে ঘুরাতে ঘুরাতে একটা ভারী মিষ্টি কণ্ঠ শুনলাম। সেদিন আমি জানতাম না যেটা বলে আমেরিকা, এবং সেদিন থেকে আমি নিয়মিত শ্রোতা। আমি প্রথমে রেডিওতে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শুনতাম, তারপর এখন আমি ইন্টারনেটে ভয়েস অফ আমেরিকার যে মোবাইল অ্যাপ আছে, বিওএ মোবাইল অ্যাপ, বাংলা অনুষ্ঠান, সেখানে সরাসরি 10টায় অনুষ্ঠান শুনি। এছাড়াও যদি কোনোদিন আমার অনুষ্ঠান শোনা মিস হয়, তাহলে আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে অনুষ্ঠান শুনি। ভয়েস অফ আমেরিকা আসলে একটি অপ্রতিদ্বন্দ্বী এবং বস্তুনিষ্ঠ সম্পদ প্রতিষ্ঠান।
আপনি কি আমাদের বলবেন যে আপনি কিভাবে মোবাইল অ্যাপটি ডাউনলোড করেছেন?
মোবাইল অ্যাপটা আসলে চমৎকার একটা অ্যাপ। আমরা যেরকম অনলাইন রেডিও আছে, এইরকম রেডিওর মতোই মোবাইলের প্লে স্টোর থেকে বিওএ সার্চ দিলেই একটা অ্যাপ চলে আসবে। অনেকটা অ্যাপ এখানে আছে, মোবাইল অ্যাপ বিওএ অ্যাপ থেকে যদি পুরনো অনুষ্ঠানও শোনা যায় এবং অনুষ্ঠান চলাকালীন সরাসরি রেডিওর মতোই অনুষ্ঠান শোনা যায়, বিওএ অ্যাপ যেটা প্লে স্টোর থেকে আমি ডাউনলোড করেছি।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। আপনারা তো শুনলেন অনন্ত কুমার নাথ, তার টেলিফোনে ভয়েস অফ আমেরিকার অ্যাপ ব্যবহার করে অনুষ্ঠান নিয়মিত শুনছেন। আপনারাও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। অনন্ত কুমার নাথ, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
এর পরের চিঠিটি লিখেছেন মুকুল সর্দার দোকপ খুলনা থেকে। লিখেছেন, 23 নভেম্বর হ্যালো ওয়াশিংটনে ইন্টারনেটের অপব্যবহার নিয়ে আলোচনা শুনলাম, খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে হ্যালো ওয়াশিংটনে আলোচনার বিষয় নির্বাচন করার জন্য। ভাই মুকুল সর্দার, আসার আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, আজকের আসরের শেষ চিঠিটি লিখেছেন পৃথ্বীরাজ পুরকায়স্থ, পূব বঙ্গাল পুকুরিয়া বাইলেন, জোরহাট অসম রাজ্য থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
আনিস আহমেদ এখন সংক্ষিপ্ত আকারে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন।
চীন আজ বলেছে যে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে কথোপকথন সম্পর্কে তারা আপত্তি জানিয়েছে। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রক বলে যে এ ব্যাপারে আমরা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট পক্ষকে গুরুত্বের সঙ্গে অবহিত করেছি, তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ। ট্রাম্প প্রায় চার দশকের কূটনৈতিক প্রোটোকলকে অগ্রাহ্য করে গতকাল তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ই ওয়েনের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র 1979 সালে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে। তাইওয়ানি নেতাকে ফোন করার জন্য ট্রাম্প ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন, তবে টুইটারে এর জবাবে তিনি বলেন তাইওয়ানের প্রেসিডেন্টই তাকে ফোন করেছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেন সিরিয়ার অবরুদ্ধ শহর আলেপ্পোতে কীভাবে লড়াই বন্ধ করা যেতে পারে সে নিয়ে মাসখানেকের কূটনৈতিক অচলাবস্থার অবসানের জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়া নতুন উপায়ে সন্ধান করছে। তিনি বলেন আগামী সপ্তাহে জিনিভায় আমেরিকান এবং রুশ কূটনীতিকদের মধ্যে পরবর্তী আলোচনায় বিষয়টি পরীক্ষা করে দেখা হবে। রোমে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কেরি আলেপ্পোর মানবিক পরিস্থিতি নিয়ে কাজ করার অব্যাহত প্রচেষ্টার উপর জোর দেন এবং বলেন যে সকল পক্ষই এমন একটা রূপরেখা নিয়ে কাজ করুক যাতে লোকজন ওই অবরুদ্ধ শহর থেকে বেরিয়ে আসতে পারে। ভারতে ব্যাংক থেকে টাকা তুলবার লাইনে দাঁড়িয়ে গত তিন সপ্তাহে মারা গেছেন 77 জন। শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে 3 জনের। কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
শনিবার ব্যান্ডেলে লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন 50 বছর বয়সী অলোক রায়চৌধুরী। খুব আশ্চর্যের কথা, লাইনের অন্যান্য লোকজন কেউ তাকে হাসপাতালে নিয়ে গেলেন না, লাইনে দাঁড়ানোটার যেন হেরফের না হয়। শুক্রবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় মৃত্যু হল 72 বছরের রবিন মুখার্জি। অন্যদিকে শুক্রবারই দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে 80 বছরের বৃদ্ধ বিশ্বদেব নস্কর লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে প্রাণ হারালেন। শনিবার ছিল ডিসেম্বরের 3রা, মাসের খরচ মেটাতে এখন টাকা তোলবার জন্য সমস্ত মানুষ মরিয়া, কাজে দীর্ঘতর হচ্ছে টাকার জন্য লাইন। ব্যাংকে সরকার টাকার যোগান কিছুটা বাড়ালেও প্রয়োজন মিটছে না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সেনা কমান্ডার বলেছেন তালিবান নেতৃত্বাধীন বিদ্রোহীদের সঙ্গে পাকিস্তান, রাশিয়া এবং ইরানের ক্ষতিকর প্রভাবে এবং আফগান সরকারের রাজনৈতিক স্থিতিশীলতার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণে ওই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আন্তর্জাতিক প্রয়াস হুমকির সম্মুখীন। নেটোর রেজুলেট সাপোর্ট আফগান মিশনের প্রধান জেনারেল জন নিকলসন বলেন, আমরা আফগানিস্তানের অভ্যন্তরে বাইরে থেকে বিদ্রোহী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সক্রিয় রাখার ব্যাপারে উদ্বিগ্ন, বিশেষত যখন তারা বাইরের সরকারের কাছ থেকে সমর্থন ও আশ্রয় পায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদিত একটি প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন। ওই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়েছে। মিস্টার জারিফ ইরানের রাষ্ট্রীয় বেতার ইরিবকে বলেন যে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোতে বাদবাকি বিশ্বের কাছে আমেরিকান সরকারের নির্ভরযোগ্যতার অভাবই প্রমাণিত হয়। ওদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা অবশ্য বলেছেন যে যেসব ব্যাপারে এখন নিষেধাজ্ঞা রয়েছে তার মেয়াদ বৃদ্ধির সঙ্গে এই চুক্তি লঙ্ঘনের কোনো সম্পর্ক নেই। জাতীয় সাইবার নিরাপত্তা বৃদ্ধি বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কমিশন আসন্ন প্রশাসনকে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে সাইবার নিরাপত্তা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।
শেষ হল ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন রব ম্যাকলিন। আমি সেলিম হোসেন আবারও সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.